ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12:00, বাংলাদেশে রাত 10:00, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনের তাঁর কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা দলে তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মনোনয়নে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন ওবামা প্রশাসনে একসঙ্গে কাজ করা তাঁর সহযোগী 58 বছর বয়সী অ্যান্টনি ব্লিংকন। জো বাইডেন জলবায়ু নীতিতে পরিবর্তন আনতে সচেষ্ট হবার কথা উল্লেখ করেছেন বারবারই। তার এই স্বীকৃতিস্বরূপ তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়ে নতুন একটি পদ সৃষ্টি করেছেন, যার দায়িত্বে তিনি প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে নেবার আগ্রহ দেখিয়েছেন। তার এই পদসৃষ্টির মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে তিনি জরুরি জাতীয় নিরাপত্তা সংকট বলে স্বীকৃতি দিচ্ছেন বলে ভাবা হচ্ছে। সংবাদ মাধ্যমের খবর প্রকাশ, প্রাক্তন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান 74 বছর বয়সী জ্যানেট ইয়েলেন বাইডেন প্রশাসনে রাজস্ব মন্ত্রী হতে চলেছেন। এই সঙ্গে তিনিই হবেন রাজস্ব দপ্তরের নেতৃত্বে কোন প্রথম মহিলা। কিউবান আমেরিকান আইনজীবী আলেহান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রধান হিসেবে মনোনীত করা হচ্ছে। সেনেটে সত্যায়ন পেলে তিনিই হবেন এই পদের জন্য কোন ল্যাটিন এবং অভিবাসন নেতা। পররাষ্ট্রনীতি বিষয়ে 35 বছরের অভিজ্ঞ আফ্রিকা বিষয়ে কূটনীতিক লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হতে পারে। এসব মনোনয়নের ঘোষণা দিয়ে জো বাইডেন বলেন, জাতীয় নিরাপত্তা এবং বিদেশি নীতি প্রশ্নে সময় অপচয় করার কোন সময় নেই। আমেরিকার প্রাধান্য পেতে বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলা, নিরাপত্তা, শান্তি, অগ্রগতি ও মূল্যবোধকে এগিয়ে নিতে প্রথম দিন থেকে আমার একটি দক্ষ দলের প্রয়োজন। বাইডেন ইঙ্গিত দিয়েছেন প্রথমেই তাঁর কাজ হবে ট্রাম্পের নীতি পরিবর্তন করে প্যারিস পরিবেশ চুক্তিতে পুনরায় যোগ দেওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসা স্থগিত করা এবং ইরান চুক্তিতে সামিল হয়ে ইরানের পরমাণু উন্নয়নে বাধা দেওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিগত 4 দশকে তৃতীয় একজন প্রেসিডেন্ট হিসেবে এককালীন ক্ষমতায় থাকা রোধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী ফলাফলের বিরোধিতা এবং পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে চলেছেন। তবে তার আইনি লড়াই এযাবৎ কোন ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। তার দলের আনিত 34টি মামলা বিফলে যাচ্ছে বা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হস্তান্তরণ বিষয়ে সংস্থা জিএসএ বা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন, যারা এযাবৎ জো বাইডেনের মনোনয়নে স্বীকৃতি দেয়নি এবং হস্তান্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা করেনি, তারা এখন জো বাইডেনকে দৃশ্যত বিজয়ী বলে নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি পরাজয় এখনও স্বীকার করেননি, সোমবার জিএসএকে স্থানান্তরণে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি লড়াই চালানোর প্রতিজ্ঞা ব্যক্ত করেন। জিএসএকে দেওয়া তাঁর সর্বশেষ নির্দেশ ট্রাম্প প্রশাসনের হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করার পথ প্রশস্ত করবে এবং প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেনকে 20 জানুয়ারি শপথ গ্রহণের লক্ষ্যে সরকারি সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনে সহায়তা করবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে আবারও সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 32 জনের। ঢাকা থেকে জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসার পর মজুদ সরবরাহ ও সঠিকভাবে বিতরণের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে অনলাইনে সভায় সভাপতিত্ব করার সময় এ নির্দেশনা দেন। তিনি বলেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী টিকা কর্মসূচি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার উপরও জোর দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী উৎপাদন থেকে শুরু করে মানব দেহে প্রয়োগ পর্যন্ত ভ্যাকসিনকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। বাংলাদেশে টিকাদান কর্মসূচির বা ইপিআই নেটওয়ার্কের আওতায় হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও জীবন রক্ষাকারী ওষুধ রাখা সম্ভব। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরো 32 জনের মৃত্যু হয়েছে এবং অপর 2,230 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট 6,448 জন করোনা রোগী মারা গেলেন এবং মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 4,51,990 জনে। স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, যাবৎ মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন করোনা রোগী। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, বিস্তারিত রিপোর্টে শুনুন পরমাশিস ঘোষ রায়ের কাছে।
পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সুস্থতার হার বেড়েছে। যত তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে তত তাড়াতাড়ি কেন্দ্রের সঙ্গে সংযোগ রেখে টিকাকরণ শুরু করতে প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার। আজ করোনা পরিস্থিতি ও কোভিড ভ্যাকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজ্যের বাঁকুড়া জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সার্কিট হাউস থেকে এদিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশ করোনা টিকার দিকে তাকিয়ে আছে। অতিমারির বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রস্তুত আছে। টিকাকরণের জন্য রাজ্যে প্রশিক্ষিত দক্ষ ব্যক্তি ও পরিকাঠামো প্রস্তুত। যত দ্রুত ভ্যাকসিন পাওয়া যাবে কেন্দ্র ও অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তত তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ, যাতে সবাই দ্রুত ভ্যাকসিন পায় তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো প্রভৃতি উৎসব ও লোকাল ট্রেনে পরিষেবা চালু হওয়া সত্ত্বেও রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে অন্যান্য খবর। প্রায় 5 মাস ধরে বন্ধ থাকার পর অস্ট্রেলিয়ার 2টি জনবহুল রাজ্যের সীমান্ত খুলে দেওয়া হলো। ভিক্টোরিয়ার দ্বিতীয় সংক্রমণের বিরুদ্ধে সফলতার কারণে পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলসের সঙ্গে ভ্রমণ উন্মুক্ত করে দেয়া হয়। 135 দিন ধরে বহু পরিবার ও তাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবার পর 2টি রাজ্যের সীমান্তে রীতিমতো উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। সোমবার মেলবোর্নের কর্তৃপক্ষ জানান, বিগত 24 দিনে সেখানে কোনো সংক্রমণ রেকর্ড করা হয়নি, তাই জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হবে না। জনগণ বড় বড় সমাবেশে অংশ নিতে পারবেন এবং ক্যাফে রেস্তোরাঁ পুরোদমে খুলে দেয়া হবে। অন্যদিকে সুদানের চিত্র ভিন্নতর। রবিবার সুদানের স্বাস্থ্য দপ্তর জানায়, রোগীদের সেবায় রত 7 জন চিকিৎসকের সেখানে মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সংক্রমণ চরমে গিয়ে পৌঁছায় এবং বিগত 1 মাসে প্রায় 100 জনের মৃত্যু হয়। এবারে কিছুটা ভিন্নতর খবর দিয়ে শেষ করব আজকের বিশ্ব সংবাদ। সময়টা ছিল 1988 সালের ডিসেম্বর মাস। প্যানাম ফ্লাইট 103-এ 270 জন যাত্রী ক্রিসমাস উদযাপনের জন্য লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করেছিলেন, তবে গন্তব্য বিমানবন্দরে বিমানটি পৌঁছাতে পারেনি। স্কটল্যান্ডের লকারবির আকাশে এক হামলার শিকার হলে বিমানের আরোহী 270 জনই প্রাণ হারিয়েছিলেন। 201 সালে লিবিয়ার গোয়েন্দা অফিসার আব্দুল বাসিত আল মেগ্রাহিকে 270 জনকে হত্যার অভিযোগ এনে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মেগ্রাহি এই ঘটনায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। 2002 সালে এই রায়ের বিরুদ্ধে প্রথম আপিল করেন, যে আপিল অগ্রাহ্য করে স্কটল্যান্ডের উচ্চ আদালত। পরে 2009 সালে তার দ্বিতীয় আপিলটিও প্রত্যাখ্যান করা হয়। 2003 সালে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি বিমান দুর্ঘটনায় তার দেশের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ বাবদ $1,500 কোটি প্রদান করেন। এরই মধ্যে দুর্ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত মেগ্রাহির ক্যান্সারে ধরা পড়লে স্কটল্যান্ড সরকার মানবতার খাতিরে তাঁকে সময়ের আগেই মুক্তি দেয়। 2012 সালে মেগ্রাহির মৃত্যু হয়। তবে এবছরের মার্চ মাসে স্বতন্ত্র একটি স্কটিশ রিভিউ বোর্ড মেগ্রাহি পরিবারকে জানিয়ে দেয় যে নিরীহ কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে বা সঠিক বিচার হয়নি ভেবে বোর্ড তাদের আপিল শোনার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রি অথবা হস্তান্তর করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি উচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ভার্চুয়াল বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের উপর শুনানি শেষে এই আদেশ দিয়ে একই সঙ্গে সেই সময়কার কি পরিমাণ অস্ত্র রয়েছে ও সেগুলো কি অবস্থায় আছে তা আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলেছে। এছাড়াও আদালত মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বিক্রি বা হস্তান্তর কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সকল অস্ত্র সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে জানতে চেয়ে রুল জারি করেছে। এদিকে হাইকোর্টের অপর একটি বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দী ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে মঙ্গলবার জামিন দিয়েছে। তবে কাজলের আইনজীবীরা জানিয়েছেন, জামিন পেলেও একই আইনে তার বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় আরো 2টি মামলা বিচারাধীন থাকায় কারাগার থেকে তিনি বের হতে পারছেন না। উল্লেখ্য, গত 9 মার্চ ঢাকার শেরেবাংলানগর থানায় মাগুরা এক আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান ডিজিটাল নিরাপত্তা আইনে কাজল সহ 32 জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরের দিন তিনি নিখোঁজ হন। এর প্রায় 2 মাস পর 3রা মে বেনাপোল সীমান্ত থেকে তাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই তিনি জেলে আছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
এবার আমরা শুনব একটি বিস্তারিত প্রতিবেদন, উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
ম্যারিল্যান্ড রাজ্যের বল্টিমোর শহরের উপকণ্ঠে অপূর্ব প্রাকৃতিক পরিমণ্ডলে অবস্থিত সিটি র্যাঞ্চ ইঙ্ক, এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আহিসামাখ ডন 2007 সালে এই খামারটি তৈরি করেছিলেন। ছেলেবেলায় ডন মায়ের সঙ্গে মামা বাড়ি যেতেন। মামারা ছিলেন বর্গাচাষী, উনাদের অনেকগুলো গাধা ছিল।
They had mules and we rode the mules and
ওখানে গেলি গাধা পিঠে উঠতাম, ব্যাস ওটাই ছিল শুরু। তারপর আমরা বল্টিমোরে চলে আসি এবং নিক্সন নামের একটি ফার্মে গ্রীষ্মকালীন একটি কর্মসূচিতে ঘোড়া দেখাশোনার কাজ শুরু করি। এভাবে এর সাথে জড়িয়ে পড়লাম। সেটা ছিল 60-এর দশকের গোড়ার দিকের কথা, আর সেই তখন থেকেই আমি এর সঙ্গে আছি। যে ঘোড়াটি আমার প্রিয় ছিল এবং যাকে দিয়ে এই কার্যক্রমের শুরু, সেটি মারা গেছে। সিটি র্যাঞ্চের লক্ষ্য হল ঘোড়া চালনা শিক্ষা দেয়া, বিশেষ করে বল্টিমোর শহরের ভেতরে যারা বাস করেন এবং যাদের সুযোগ সুবিধা নেই হর্স ব্যাক রাইডিং বা ঘোড়া চালনার, তাদেরকে আমরা সুযোগ
দিই।
ঘোড়ায় চড়তে যারা ভালোবাসেন তাদের অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তাদেরই একজন বললেন,
I couldn't imagine my life without horses, so I'm very thankful.
আমি ফেব্রুয়ারি মাস থেকে এখানে আসছি। অনেক দিন নয়, তবে ঘোড়া ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। এই জায়গাটি খুঁজে পেয়ে আমি সত্যি আনন্দিত। সিটি রাঞ্চের প্রতিষ্ঠাতা আহিশমাক বললেন,
ঘোড়াগুলোকে আমি ছোট ছোট ছেলেমেয়ের কাছে নিয়ে যাই। আর্থিক সচ্ছলতা না থাকার কারণে যারা বাসে বা উবারে করে এখানে আসতে পারেন না অথবা অন্যভাবে আসাও কঠিন, আমরা ঘোড়াগুলোকে তাদের পাড়ায় নিয়ে যেতে চাই।
এই খামারে থাকতে আমি পছন্দ করি। আমি 10 বছর ধরে ঘোড়া চালাচ্ছি, কিন্তু এর আগে কখনো ঘোড়ার সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। এই ঘোড়াটির নাম লাকি সারপ্রাইজ। এর জন্ম কিভাবে হলো সে কথা মিস্টার ড্যান একদিন বলেছেন, আর এর নাম বেয়ার। এই খামারে যতগুলো ঘোড়া আছে এর বয়স সবচেয়ে বেশি।
And then this is Bear. I think he is one of our oldest horses owned by the ranch. I know, you see my food.
আমি জানি তুমি আমার খাবারের দিকে চেয়ে আছো।
সিটি রাঞ্চের প্রশিক্ষক অ্যারন বুইলার বললেন, 2009 সালের গরমের ছুটির কথা বলছি।
So what got me involved since 2009 was I was fresh out of high school.
হাই স্কুল সবে শেষ করেছি। ওই গ্রীষ্মে আর্টস্কেপ প্রদর্শনীতেই এদের সঙ্গে আমার পরিচয়। মিস্টার ডন আমাকে এই সুযোগটা দিলেন। আমি অনেক ছাত্রছাত্রী, শিশু, বয়স্ক অনেকের সঙ্গেই কাজ করছি, আর সেই সঙ্গে আমার আবেগ, ভালো লাগাও অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারছি।
Bear likes to have a very confident rider.
Bear আত্মবিশ্বাসী চালকদের পছন্দ করে। এই ঘোড়াটি তোমাকে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে তোমার নিজের উপরে তোমার বিশ্বাস আছে। তোমার কিন্তু এর সঙ্গে কথা বলতে হবে। আমি চাই যে তুমি একে রেলগুলোর উপর দিয়ে নিয়ে যেতে সক্ষম হও। সে যাতে তার দুপা যতদূর সম্ভব উপরে তোলার চেষ্টা করে।
Aaron is a very knowledgeable person. She has taken on a lot of responsibility here.
Erin nijer kandhe onek daitto tule niyeche. She onek din dhorei amader sathe ache, tai onnoder theke shei shombhaboto ei karjokrom somporke sobcheye beshi jane. She torunder proshikshok ebong tader sathe kaj kore.
A situation in life happened in our family that made me look at what I was doing.
Amar jibone ekta ghotona ghotechilo যা আমাদেরই পরিবারের মধ্যে। ওই ঘটনাটি নিয়ে আমি ভেবেছি কিভাবে আমি বিষয়টি সমাধানে সাহায্য করতে পারতাম। সুতরাং ব্যবসা শুরু করা এবং এর প্রসার ঘটানো সহজ ছিল এবং সেটাই হয়েছে। বাল্টিমোরের অন্য কোনো জায়গায় আমাদের মতো এই রকম কার্যক্রম নেই, ঠিক কি না বেঞ্জি? এটা ঠিক যে এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করা যা আমার মৃত্যুর পরেও আমাকে বাঁচিয়ে রাখবে। এখনো সিটি র্যাঞ্চ রয়েছে, এর নাম যে একই থাকতে হবে তার কিন্তু প্রয়োজন নেই।
Creating an institution that outlasts me when I'm gone, there is still a city ranch. It doesn't necessarily have to be the same name.
তবে আমি চাই বাল্টিমোর সিটির লোকজনের জন্য ঘোড়া চালনা কার্যক্রমটি যেন চালু থাকে।
লিসা ভোরার সঙ্গে তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ম্যারিল্যান্ড।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
কোভিড-19 মহামারী চলাকালীন স্কুলে না গিয়ে বাড়ি থেকে সবাইকে পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু অনেকেরই বাড়িতে বসে পড়াশোনা করার জন্য একটা ভালো ডেস্কের অভাব রয়েছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ফাইজা এল মাসরি তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে ভার্জিনিয়ার শ্যান্টিলে শহরে অবস্থিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র এ বিষয়ে সাহায্য করার জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে। ডেস্ক ফর ডিস্টেন্স সংস্থার প্রতিষ্ঠাতা কোলবি সামাইট বলেন, আমার নাম কোলবি সামাইট, আমার বয়স 17 বছর এবং আমি উডগ্রোভ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন জুনিয়র ছাত্র। ভার্জিনিয়ার শ্যান্টিলে শহরের মস বিল্ডিং অ্যান্ড ডিজাইন সংস্থা আমাকে বিল্ড এর জন্য জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা 50টি ডেস্ক তৈরি করতে চলেছি, এর মধ্যে 30টি স্কুলে বিতরণ করা হবে এবং যারা ব্যক্তিগতভাবে আমার কাছে ডেস্কের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে আরো 20টি ডেস্ক বিতরণ করা হবে। তিনি আরো বলেন, আমি মেরিল্যান্ডে ডেস্ক বাই ড্যাডস নামে একটি দলের সন্ধান পাই। এই দলে প্রধানত বাবা মায়েরা অভাবী শিশুদের জন্য ডেস্ক তৈরি করছেন এবং স্কুল ব্যবস্থার মাধ্যমেই তাদের কাছে এগুলি বিতরণ করে থাকেন। এই প্রকল্পটির ধারণা আমার খুব ভালো লেগেছে।
When I first put out my Facebook page saying what I was going to do, it kind of went semi-viral in the community overnight. Everyone just kept resharing it. So donations were plentiful. People have been really generous with it. So
আমি যখন আমার ফেসবুকে আমি যা করতে যাচ্ছি তাই লিখেছিলাম, সেটা প্রকাশিত হবার পর রাতারাতি আমার সম্প্রদায়টিতে এই খবর ছড়িয়ে পড়েছিল এবং আমার ভিডিওটিও ভাইরাল হয়ে যায়। সুতরাং বহু মানুষ এই কাজে উদার হয়ে অনেক সাহায্য করেছে। ভালো খবর হলো এটাই যে এই দানের সাহায্যে কিন্তু আমরা ডেস্ক তৈরি করার সমস্ত খরচের যোগান দিতে পেরেছি। মস বিল্ডিং এন্ড ডিজাইন সংস্থার বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সাথে কাজ করে থাকে। এই বিভাগের ম্যানেজার জেনিফার ডেস চুংকে বলেন,
Realized very quickly that this was something that we could get involved in because he had received so many orders for desks that he couldn't fulfill them quickly enough.
আমার মনে হয় কলবি একটি দুর্দান্ত কাজ করছে। আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে এটি এমন একটি বিষয় যাতে আমরা কাজ করতে পারি, কারণ কলবির ডেস্কের জন্য এত অর্ডার পেয়েছিল যে সেগুলি দ্রুত তৈরি করা সম্ভব ছিল না। এই সময় যে কোনো দোকান থেকে ডেস্কগুলি পাওয়াও খুব শক্ত হয়ে উঠেছে। এই অঞ্চলের বেশিরভাগ স্কুল যখন ভার্চুয়াল শিক্ষার দিকে ঝুঁকতে লাগলো, তখন আমরা বিল্ড এ পালুজা নামে এই ডেস্ক তৈরি প্রকল্পের ধারণাটির উপর জোর দিলাম। লোসের হোম ইমপ্রুভমেন্ট সংস্থার সাথে আমাদের দুর্দান্ত সম্পর্ক রয়েছে এবং তারাই সমস্ত উপকরণ সরবরাহ করেছিল। মস বিল্ডিং এন্ড ডিজাইন সংস্থার কর্মচারীরাই প্রধানত এই কাজে নিযুক্ত ছিলেন, ডেস্কগুলি তৈরির কাজ শেষ করতে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবকদের জন্য আবেদন করা হয়েছিল। আমরা মাই গাইডস মুভিং এবং স্টোরেজের সাথে যোগাযোগ করি, তারা কলবিকে এগুলি বিতরণ করতে সহায়তা করেছিল। ডিলান সামাইড কলবির মা,
Tinker around with how things would work or fit together. He has built me some
যতটুকু আমি মনে করতে পারি, ছোটবেলা থেকে আমার ছেলে নানান রকম জিনিস জুড়ে অনেক কিছু বানানোর চেষ্টা করত এবং সেগুলি কিভাবে কাজ করবে সে সম্বন্ধেও তার কিন্তু একটা সম্যক ধারণা ছিল। আমার ছেলে আমাকে বেশ কয়েকটি জিনিস তৈরি করে দিয়েছে। এই কাজে ওর দক্ষতা দিয়ে যদি ও কয়েকটি পরিবারকে সাহায্য করতে পারে তাহলে তো সেটা খুবই ভালো। সবশেষে কলবি বলে, তার মূল লক্ষ্য হলো এই সাহায্যের বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও এই ধারণাটি বাস্তবায়িত করার চেষ্টা করেন এবং নিজেদের সম্প্রদায়ের মানুষদের সাহায্য করেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই সাপ্তাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম।
নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের গুরুত্বপূর্ণ কিছু শব্দের সাথে পরিচিত করে দেয়া, এবং সেই সাথে নির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই যে আমেরিকান শব্দের সাথে, আমেরিকান ইংরেজি শব্দের সাথে পরিচিত করানো।
আর সাবরিনা যেমনটা বলছিল, এই ধরনের শব্দ সংবাদ পাঠে কিংবা সংবাদ লেখায় ব্যবহার করা হয়। আচ্ছা, আজকের এই নিউজ ওয়ার্ড ঠিক কি হবে তার আগে এসো শোনা যাক এই কথাগুলো।
Many times you hear this word in stories about war or violence in a country.
এবার বলো তো সাবিনা, আজকের নিউজ ওয়ার্ড সম্পর্কে কি বলছে?
হ্যাঁ, এখানে আসলে বলছিল যে আমরা অনেক সময়ে এই শব্দটি শুনি কোনো একটি দেশে যুদ্ধ কিংবা সহিংসতা সম্পর্কিত খবরে।
বাহ, তোমার এই অনুবাদ একেবারে বলা যায় নিখুঁত হয়েছে। তবে তুমি কি অনুমান করতে পারছো শব্দটা কি?
আসলে আমি তো শুধু এতটুকুই বুঝলাম যে এই শব্দটি যুদ্ধ, সহিংসতা কিংবা সংঘাত সম্পর্কে ব্যবহার করা হয়। তবে শব্দটা ঠিক কি হবে সেটা কিন্তু এখন আমি বুঝতে পারিনি।
তাহলে সাবরিনা, এখন শোনা যাক পুরনো একটি সংবাদের খানিকটা অংশ।
Nigeria says it's turning the tide against the homegrown radical insurgency Boko Haram that it has wrestled with since 2009.
এই বাক্যে তো এমন অনেকগুলো ইংরেজি শব্দ আছে যা কিনা আমি ঠিক জানি না। তাহলে আমার মনে হচ্ছে আমি বোধহয় ঠিকভাবে অনুবাদ করতে পারবো না।
তাহলে সাবরিনা কোন ইংরেজি শব্দ বা ফ্রেজগুলোর বাংলা ঠিক তুমি বুঝতে পারছো না বলো তো?
আচ্ছা, সেই শব্দগুলো হচ্ছে টার্নিং দ্য টাইড, হোম গ্রোন, রেডিক্যাল ইনসার্জেন্সি, তারপরে ছিল আরেকটা ছিল রাসেলড।
ওই যে প্রথম ফ্রেজ যেটা তুমি বললে টার্নিং দ্য টাইড, সেটা আসলে বিপরীত দিকে যাওয়া বা বিপরীত মুখী হওয়া এই অর্থে বোঝায়। তবে এটা তো আমরা জানি যে একটা শব্দ বা ফ্রেজের মানে শব্দটা ঠিক কি প্রসঙ্গে কিংবা কি অনুষঙ্গে ব্যবহার করা হয়েছে তার উপর অনেকটা নির্ভর করে। তো এখানে টার্নিং দ্য টাইডের মানে হচ্ছে পরিস্থিতি অনুকূলে যাওয়া।
আর অন্য শব্দগুলো?
আচ্ছা, অন্য শব্দের মধ্যে যেমন হোম গ্রোন একটা শব্দের কথা তুমি বলেছো।
জি,
এই হোম গ্রোন শব্দটিও দুভাবে ব্যবহার করা যায়। একটা সহজ মানে হচ্ছে ঘরে উৎপাদিত, তবে এখানে এর মানেটা হবে স্বদেশে উত্থিত বা উদ্ভূত বা স্বদেশ থেকেই যার যাদের উত্থান হয়েছে এমন একটা মানে। আর আরেকটি শব্দ হচ্ছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল শব্দটা আমরা খবরে প্রায়শই শুনে থাকি, এর অর্থ হচ্ছে চরমপন্থী বা উগ্রবাদী অথবা উগ্রপন্থীও বলতে পারো। আর ইনসার্জেন্সির মানে হচ্ছে বিদ্রোহ।
আচ্ছা, আর সেই রাসল্ট, সেই শব্দটির অর্থ কি হবে? এটা কি কুস্তির সঙ্গে সম্পর্কিত?
হ্যাঁ, তোমার ধারণাটা একদম ঠিক হয়েছে। শব্দটা আসলে রেসলিং শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে কুস্তি, আর রেসল্ড মানে কুস্তি করেছিল।
তবে এখানে সেই কুস্তি প্রসঙ্গটা কেন আসলো?
বাহ, তুমি এটা চমৎকার প্রশ্ন করেছো। আসলে এই ক্ষেত্রে কিন্তু অনুবাদটা ঠিক কুস্তি নয়, হবে সংগ্রাম বা সংঘর্ষ। লক্ষ্য করো এখানে রেসল উইথ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়েছে, আর এই রেসল ভার্ব, রেসল উইথ এই ফ্রেজাল ভার্বটার মানেই হচ্ছে গিয়ে এক ধরনের সংগ্রাম করা, এক ধরনের সংঘাতে লিপ্ত হওয়া।
আচ্ছা, এবার এই সব কঠিন কঠিন শব্দের অর্থ বুঝতে পেরেছি।
এবার এসো শোনা যাক এই ইনসার্জেন্সি শব্দের আরো খানিকটা ব্যাখ্যা।
Insurgency is a word that means a group of people who are trying to take over a government.
Insurgents use subversion and violence to achieve their goals. They can be members of a group who rebel against their leaders.
হ্যাঁ, এখানে বলছে যে ইনসার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে একদল লোক যারা সরকারের দায়িত্ব নিতে চায়।
হ্যাঁ সাবরিনা, মোটামুটি ঠিক হয়েছে, অনেকটা বলা যায় যে শাব্দিক অনুবাদ করেছো। তবে অন্যভাবেও বলতে পারো, কারণ এরা তো ঠিক শান্তিপূর্ণভাবে সরকারের দায়িত্ব নেয় না, বিদ্রোহীরা তো জোর করেই ক্ষমতা কেড়ে নেয়।
তা ঠিক।
তাহলে তুমি একটু উল্টো করেও বলতে পারো যে ইনসার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে একদল লোক যারা সরকারকে ক্ষমতাচ্যুত কিংবা উৎখাত করতে চায়। এবার তো দেখা যাচ্ছে যে তুমি এই শব্দ মানে ইনসার্জেন্সি শব্দের অর্থ এবং এর ব্যাখ্যা সবটুকুই বুঝতে পেরেছ।
হ্যাঁ, বুঝতে পেরেছি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Anna Mateo. Later, we will present our American history series, The Making of a Nation. But first, Britain's AstraZeneca and scientists at the University of Oxford reported Monday that their vaccine candidate could be up to 90% effective against COVID-19. It is the third drug maker in recent days, along with Pfizer and Moderna, to report promising news from early results of a vaccine candidate. The group said the results came from 131 COVID-19 infections in large Phase 3 trials using two different vaccine treatments. The treatment of a half first dose followed by a full second dose 1 month later was found to be 90% effective. The treatment using a full dose for both was found to be 62% effective. The Oxford scientists said early results also showed no hospitalized or severe cases in anyone who received the vaccine. Professor Andrew Pollard is director of the Oxford Vaccine Group. He said, "These findings show that we have an effective vaccine that will save many lives." Pollard added, "If the more effective treatment of a half first dose is used, more people could be vaccinated with planned vaccine supply." AstraZeneca's chief executive, Pascal Soriot, has promised that the drug maker is not planning to make a profit from the vaccine. Its vaccine will cost about $2.50 a dose. Based on the agreements with the U.S. government, those from Moderna and Pfizer will cost between $15 and $25 a dose. Unlike vaccine candidates from Pfizer and Moderna, the one from the Oxford AstraZeneca group does not require extreme cold storage. This makes for easier transportation and storage in developing countries. AstraZeneca says it will now immediately present the vaccine data to regulators around the world for conditional or early approval. The drug maker added it will also seek an emergency use listing from the World Health Organization to make the vaccine available sooner in developing countries. Zaid Malik, the health minister of Bangladesh, called the findings really good news. He told Reuters, "The big advantage of having the vaccine is that it can be stored, transported, and handled at 2 to 8 degrees Celsius, and we have that storage facility." Bangladesh is buying 30 million doses of the AstraZeneca vaccine. With several promising COVID-19 vaccine candidates, the attention will now center on who will get vaccinated and when. The British government has said that if the Oxford AstraZeneca vaccine proves effective, the first 30 million doses would be for Britons. Separately, AstraZeneca signed deals to make at least 300 million doses available for the United States and another 400 million for European Union members. Under its Operation Warp Speed program, the U.S. also has agreements to buy vaccines from Moderna, Pfizer, Johnson & Johnson, and Novavax. Dr. Monsef Slaoui is head of Operation Warp Speed. He said, healthcare workers, and other high-risk people could start getting shots produced by Pfizer within a day or two of emergency use approval next month. He said on the American channel CNN, "I would expect maybe on day two after approval on the 11th or 12th of December, hopefully the first people will be immunized across the United States." Over the weekend, leaders of wealthy nations met virtually for the G20 summit. The group, which included Britain, France, Germany, Japan, South Korea, and others, stressed the importance of making COVID-19 vaccines, drugs, and tests available around the world. The group agreed it would spare no effort to protect lives. It also expressed support for COVAX, an international effort to provide COVID-19 vaccines to 92 low- and middle-income countries. Dr. Seth Berkley is head of Gavi, the Vaccine Alliance. He said the organization has raised $2 billion so far for the COVAX effort. He added, "We urgently need to raise at least an additional $5 billion by the end of 2021 to ensure equitable distribution of these vaccines to those who need them." The U.S. government is not involved in the COVAX effort. However, the Bill and Melinda Gates Foundation has given $156 million to the effort.
From VOA Learning English, this is the Health and Lifestyle Report. Improvements to the world around us can sometimes result from actions taken by individuals. For example, take composting. Compost is organic material that, when added to soil, can help plants grow. And there are many different kinds of organic material. Food waste, grass cuttings, and other plant remains make up more than 28% of what Americans throw away. That information comes from the United States Environmental Protection Agency. The EPA website tells how composting helps the environment. It says composting helps to keep soil healthy. It reduces the need for chemical fertilizers. Composting can help the production of good bacteria and fungi, which break down organic matter. Composting also reduces methane gas emissions from landfills. Studies have linked methane to rising temperatures in Earth's atmosphere. Yet many Americans do not compost their food and plant waste. In 2014, a survey of 2,000 Americans found that 72% of those questioned did not compost. However, 67% said they would do so if it were easier. The National Waste and Recycling Association paid for that study. There are only a few U.S. communities that have passed laws restricting some organic material from garbage collection. Two examples are New York City and San Francisco, California. And 5 months ago, the state of Vermont banned the collection of food waste. While the numbers of Americans composting remains low, some people are trying to increase the number of composters. They often talk about landfills releasing methane into the atmosphere.
Garbage piles contribute to global warming, and so there's a lot of methane that's released, and from everything that scientists know, that's contributing to the warming of the planet, which is not a good thing.
That is Katie Ablard of Maryland. She has been composting for 15 years and enjoys teaching others.
Instead of putting our food waste into the garbage, we're putting our food waste into the compost pile. And in the compost pile in our backyard, within a couple of months, that breaks down. And it breaks down and turns into really, really fertile soil.
Some countries are much better at making compost than the United States. In a 2019 report, the World Economic Forum found that South Korea recycled 95% of its food waste. But this did not happen overnight. In 1995, South Koreans only recycled 2% of their food waste. Back in 2013, the Yale School of the Environment published a paper on composting around the world. At that time, researchers found that Norway, Sweden, the Netherlands, Denmark, Switzerland, Belgium, Austria, and Germany sent less than 3% of their food waste to landfills. If you want to make compost, there are some things to know. The EPA website says all composting requires three basic ingredients. Number one, brown material, such as dead leaves and tree branches. Number two, green material, such as grass cuttings and vegetable waste. Number three, water. When composting outdoors, the EPA offers these suggestions. Choose a dry area for your compost pile. The area should receive very little sunshine. Make sure there is no standing water on the ground. Next, add green and brown materials in equal amounts as they are collected. Try to break down larger pieces. And add water if the brown materials are too dry. If your area gets a lot of rain, cover up the compost pile. And make sure you can easily get to the area, but animals cannot. When the waste material at the bottom is dark and rich in color, your compost is ready to use. Here is another piece of advice. Mix or stir the compost often. This adds air to keep it light, or as Katie says, fluffy. What you do not want, she warns, is for the material to get hard or compacted. The EPA website says that if you do not have space for a compost pile outside your home, you can compost materials indoors. But you may need a special container for that. The site says to be careful of what you throw in. A properly managed compost bin will not attract animals and will not smell bad. And your indoor compost should be ready in 2 to 5 weeks. Katie Ablard says composting is great for the environment, but she says it gives her a smaller but still very important prize.
Twice a year, I'm able to pull out the soil that the worms and the other bugs and insects have created by breaking down the food waste. And that soil or compost then I use in our garden. And so the soil in our community garden is very rich and very healthy and has consistently been good soil for growing vegetables. So it's instead of using chemical fertilizers and it's instead of using other products that might help things grow, but we can just use the compost.
And that's the Health and Lifestyle Report. I'm Ana Mateo.
To help protect yourself against the new coronavirus, Wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In 1864, the Union of Northern States and the Confederacy of Southern States were still fighting. The Civil War began in 1861. Each side had its own constitution. Under the Union Constitution, Americans were supposed to elect a president every 4 years. 1864 was such a year. And even though a great civil war was being fought, citizens of the North prepared to choose a leader. Shep O'Neill and Morris Joyce tell the story of the election of 1864.
Abraham Lincoln was completing his first term as president. He hoped to lead the nation for another 4 years. He wanted to win the war between the states. He wanted to rebuild the Union. Lincoln's Republican Party was divided. Moderate Republicans wanted to rebuild the Union as soon as the war ended. They believed Southern states should be welcomed back with full rights. Radical Republicans disagreed strongly. They demanded severe punishment for the Southern rebels.
For many months, President Lincoln worked to build a political majority. He formed a new group called the National Union Party. It included moderate Republicans and some Democrats. Lincoln succeeded in gaining the support of state and local political leaders. It soon became clear that Lincoln would be the party's presidential candidate in the election.
Several hundred radical Republicans held their own convention in Cleveland, Ohio. They formed a new political party called the Radical Democracy. They nominated explorer John Fremont as their candidate for the national election. Fremont had been the Republican presidential candidate 8 years earlier. Most of the radical Republicans in Congress did not take part in the convention in Cleveland. They refused to support Fremont. They felt he had no chance to win the election.
President Lincoln's new National Union Party held its convention in Baltimore, Maryland. Convention delegates quickly approved a party statement. The statement supported the Union and the war. It opposed slavery. Delegates then were ready to nominate their candidates for president and vice president. On the first ballot, they chose Lincoln to run again. And they chose Democrat Andrew Johnson of Tennessee to run as vice president.
During the campaign, Lincoln was advised to begin peace talks with the South. end the war, he was told. Bring southern states back into the Union. Settle the question of slavery later. Lincoln, however, believed his policies were right for the nation. He would not surrender them, even if they meant his defeat in the election. Lincoln hated the war, but he would not end it until military victory ended slavery and guaranteed political union.
In August 1864, Lincoln wrote, "For some days past, it seems that this administration probably will not be reelected. Then it will be my duty to cooperate with the president-elect to save the Union. We must do this between Election Day and Inauguration Day, for he will have been elected on such ground that he cannot possibly save the Union afterwards."
The Democratic Party held its nominating convention in Chicago, Illinois. Peace Democrats were in firm control. Peace Democrats demanded an immediate end to the Civil War. They did not care if the North and South remained apart permanently. The party's statement contained these words: "After 4 years of failure to restore the Union by war, justice, humanity, liberty, and the public welfare demand that immediate efforts be made to end the fighting. Let us look to a convention of states or other peaceable means to restore the Union."
The Democratic statement did not discuss slavery. It did say, however, that any state wishing to return to the Union could do so without losing any of its constitutional rights. This was believed to include the right to own slaves. Convention delegates approved the statement. Then they nominated General George McClellan as their candidate for president.
3 days after the Democratic Party convention closed, the Union won an important military victory. Union troops captured Atlanta, Georgia. Atlanta was one of the last remaining industrial cities of the South. Its loss seriously hurt the Confederacy. Now the people of the North could understand their side was winning the war. Public opinion began to change. The Peace Democrats lost popular support. President Lincoln and his National Union Party gained popular support. Even some supporters of radical Republican candidate John Fremont turned to Lincoln. Fremont withdrew from the race.
When the people voted in November, their choice was between Abraham Lincoln and George McClellan. A vote for Lincoln meant a vote for continuing the Civil War until it was won, until the Union was saved. A vote for McClellan meant a vote for stopping the war, stopping short of victory. By midnight of Election Day, it was clear that Lincoln had won. He got only about 500,000 more popular votes than McClellan. But when electoral votes were counted, he got 212 to McClellan's 21.
Before Lincoln's second inaugural, he agreed to hold peace talks with representatives of the Confederacy. The talks would be held at a Union fort on the Chesapeake Bay. Lincoln was very firm in one demand. The talks, he said, must discuss peace for our one common country. There could be no talk, he said, of Confederate independence. The Confederate representative said they could not accept those terms. The peace talks ended in failure.
Lincoln returned to Washington. He prepared a message that he wished to send to Congress. It contained a program he felt could end the war within a few weeks. Lincoln proposed $400 million in economic aid to the southern states. The money could be used to pay slave owners for freeing their slaves. Half the money would be paid if the southern states gave up their struggle by April 1st. The other half would be paid if they approved by July 1st a constitutional amendment ending slavery. As part of the program, Lincoln would pardon all political crimes resulting from the Southern Rebellion. He also would return all property seized by Union forces.
Lincoln's cabinet officers rejected the program. They urged him not to send it to Congress. They said it would be seen as a sign of weakness. Lincoln was surprised by the reaction. He thought his cabinet would gladly end the war, a war that was costing the government $3 million a day and the lives of the nation's young men. But he accepted the cabinet's advice. He did not send his message to Congress.
On March 4th, 1865, Abraham Lincoln was sworn in as president for a second term. This is part of what he said. On this occasion, 4 years ago, all thoughts were directed to a coming civil war. All feared it. All tried to prevent it. Both parties opposed war, but one of them would make war rather than let the nation live. The other would accept war rather than let it die. And the war came. We hope and we pray that this terrible war may pass away quickly. But God may wish it otherwise. He may have it continue until the riches earned from 250 years of slavery are gone. It may continue until every drop of blood made by the slave owner's whip is paid for by another made by the soldier's sword. With malice toward none, with charity for all, with firmness in the right, as God gives us to see the right, let us strive on to finish the work we are in. Let us heal the nation's wounds. Let us do all possible to get and keep a just and lasting peace among ourselves and with all nations.
That night, the White House was open to the public. Thousands of people went to see the president. Poet Walt Whitman gave this description. I saw Mr. Lincoln dressed all in black. He was shaking hands, looking very sad, as if he would give anything to be somewhere else.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.